Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন প্রেত। এবং সাথে আছে আমি বরাবরের মতো জেফ্রি খান। এবং প্রথমে একটা কথা না বলি নয়, সেটা হচ্ছে আজকে কিন্তু আমি অনেক বেশি একই সাথে এক্সাইটেড এবং একই সাথে খুব আনন্দিত যে পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই আমি বেসিক্যালি প্রেত করতে পারছি, বা এটা আমার জন্য এক প্রকার বলা যেতেই পারে যে এটা আমার একটা সৌভাগ্য যে প্রথম দিনে প্রেত আমি করতে পারছি। এবং এই দিনটাই আসলে এত সুন্দর। সো আসলে সত্যি কথা বলবো, এটা আমার জন্য খুব স্পেশাল। এবং আপনাদেরকে একই সাথে বলতে চাই যে আশা করছি যে পবিত্র রমজান মাসের যে এপিসোড গুলো শুনবেন সেগুলো খুব সুন্দর হবে। প্রথমে একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে আছে কিন্তু অবিনাশ মুখার্জির স্টোরি থাকছে না। এর প্রধান কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে 50তম এপিসোডে অবিনাশ মুখার্জির স্টোরি একটু বড় করে যদি আপনার সাথে শেয়ার করা যায় তাহলে বোধহয় সুন্দর হবে। So this is the fact. এরপরে তো আমরা 49 থেকে 50তম এপিসোডে চলে যাবো, স্পেশাল এপিসোড আসবে এবং বেশ বড় একটা এপিসোড হবে নেক্সট এপিসোডটা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য আজকে আপনাদের জন্য দুটি অসাধারণ ঘটনা থাকছে এবং আমি এখন একটু পরেই আসলে ঘটনাগুলো অ্যানাউন্স করে দেবো, এখন না বলেই নয়। তারপর বলে দিচ্ছি প্রথমটা অভিশপ্ত রাতের ঘটনা আছে এবং খুব ইউনিক একটা স্টোরি আছে এবং বেশ লম্বা। এবং এর পরের ঘটনাটা হচ্ছে নিশির ডাকের একটা ভয়াবহ ঘটনা। এবং বিশ্বাস করুন দুটি ঘটনায় এত বেশি অবস্থান লেগেছে আমার কাছে, আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে এখন আমাদের মনে হয় প্রেতে দারুণ একটা কন্ট্রাম দিতেই পারি। সো এই চিন্তা ভাবনা থেকে আপনাদের জন্য কিন্তু আমি অলরেডি এটা রেডি করে ফেলেছি এবং আজকের এপিসোডে শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রেতের প্রথম এপিসোড বলছি, মানে মাহে রমজানের যেহেতু প্রথম এপিসোড, এই জন্য আপনাদেরকে সবাইকে আবারও রমজান মোবারক জানিয়ে শুরু করছি এপিসোড। শুরুতেই বলতে চাই যে আপনারা যদি চান, আপনারা যদি মনে হয় যে হ্যাঁ প্রেতের জন্য আপনারা ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। প্রেতের একটা ঠিকানা আছে, সেটা হচ্ছে pret.shadhanmusic@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। অবশ্যই ঘটনাটি ইউনিক হতে হবে, আগে কোথাও প্রচার হয়েছে বা কোনো প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে, আমি কোনো ঘটনা না পাঠানোই ভালো। আমি এটা বিলিভ করি যে ইউনিক ঘটনায় শেয়ার হোক, এতেও সৌন্দর্য বাড়বে আরো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করব না, আমি চলে যাচ্ছি আজকের এপিসোডে। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে, সামনে কিন্তু ঈদ আসবে, ঈদ স্পেশাল এপিসোড করার প্ল্যান আছে। যদি এটা আমার পক্ষে সম্ভব হয় ডেফিনেটলি আমি ঈদ স্পেশাল এপিসোড করব। যদি আপনাদের কাছ থেকে ভালো রকমের কোনো ঘটনা পাই তবে করবো, না হলে করবো না। আমি যাচ্ছি আপনাদের দেওয়ার সেরা সেরা ঘটনাগুলো দিয়ে প্রেতের ঈদ স্পেশাল এপিসোড করতে। আই গেস আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর দেরি করবো না, শুরু করছি আজকের এপিসোড। আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে মনোমুগ্ধকর লাগবে। চলে যাই সরাসরি আজকের। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি সাব্বির হোসেন। আজ আবারও আপনাকে ঘটনা পাঠিয়ে দিলাম আপনার প্রেত পডকাস্টে। আমি জানি আমার এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এখন মূল ঘটনায় যাই, আশা করছি ঘটনাটি ভালো লাগবে। এই ঘটনাটির আসল নাম অভিশপ্ত এক রাতের ঘটনা এবং এই ঘটনাটির মূল লেখিকা লিলিয়া আপু। চলে যাই সরাসরি ঘটনায়। ক্লাস ঢুকে সোমু দেখল যে তার অন্য বন্ধুরা কি একটা ভূতের বাড়ি নিয়ে আলোচনা করছে। সোমু ওদের কথা পাত্তা না দিয়ে সে নিজের সিটে গিয়ে বসতে যাবে, ঠিক সেই সময় পাশ থেকে দীপ বলে উঠল,
আয় সোমু, তুই শুনেছিস ওই নিশ্চিতপুরে নাকি শেষ প্রান্তে বোন পেরিয়ে একটা বিশাল বড় বাড়ি আছে, ওই বাড়িটার মালিক বাড়িটা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগে আছে, কেন জানিস?
সোমু বলল, তুই থাম,
আবার নিশ্চয় ভূতের গল্প শুরু করে দিয়েছিস না, ভূত জুড়ে দিবি? হ্যাঁ, আরে বাবা, তোদের আর কতবার বোঝাও ভূত বলে কিছু হয় না, আমি এগুলা বিশ্বাস করি না, এগুলো মানুষের কল্প কাহিনী।
দীপ তখন বললো, দেখ এইসব বিষয় নিয়ে খেলা করিস না বুঝলি, হ্যাঁ ভাবটা একটু বন্ধ কর। আর তুই কি জানিস না মানুষের দেহ মরে পচে গেলে হাতটা কিন্তু অবিনশ্বর। হ্যাঁ,
সুম্য রীতিমতো মুচকি হাসি দিল। দীপ আরো বললো,
তুই জানিস এবার তো অদ্ভুত অদ্ভুত কত ঘটনা ঘটেছে, আর অনেকে ওটাকে ভূতের কীর্তি বলে, তাই ওই বাড়ির মালিক বাড়িটাকে তাড়াতাড়ি করে বিক্রি করে দিতে আছে বুঝলি, কিন্তু এই বাড়িটা কিনছে না কেউ, সেই জন্যই বাড়ির মালিক বলেছে যে বাড়িতে যে একটা রাত কাটাতে পারবে তাকে 60,000 টাকা দেওয়া হবে, 60,000 টাকা।
সুমু তখন বললো, সত্যি?
দীপ বললো, হ্যাঁ রে বাবা, কিন্তু খবরদার ওখানে যাওয়ার কথা তুই ভাবিস না বুঝলি, ওখানে অনেক অনেক যাওয়ার কথা চেষ্টা করেছে কিন্তু যে ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি, এর আগে একেবারে বনের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল বুঝলি, এটা করতে যাস না।
সুমু তখন বললো, দেখ আমি ওই ভূত জীবন দেখিনি, ওতে আমার বিশ্বাস নেই বুঝলি, আর যদি তুই সত্যি সত্যি টাকাটা দেয় না তাহলে কিন্তু আমি অবশ্যই যাবো, যেতে আমাকে হবে 60,000 টাকা, বাবারে বাবা, কারণ আমার পড়াশোনার জন্য ওই টাকাটা খুব দরকার ভাই।
দীপ তখন বললো, দেখ ভাই আমি তোর কোনো ক্ষতি চাই না, তাই বলছি তুই যাস নে যাস নে।
সৌম্য তখন বললো, তুই বেশি কথা বাড়াস না তো, ওই বাড়ি মালিকের ঠিকানাটা দে ভাই, আমি স্কুল ছুটি হলে ওনার ওখানে দেখা করতে যাব। দীপ হাজার বার মানা করা সত্ত্বেও সুমুর কথা শুনতে রাজি হল না, দীপ বাধ্য হয়ে সুমুকে ঠিকানাটা দিতে থাকলো। দীপ ওর দেওয়ার ঠিকানা অনুযায়ী সুমু ওই ভূতের বাড়ির মালিকের কাছে চলে গেল। ও গিয়ে জানতে পারলো যে বাড়ির মালিক ভূতের উপদ্রবের জন্য এখন অন্য একটা বাড়ি ভাড়া করেছে। সুমুর বাড়ির মালিককে বলল, কেন সে সব ক্লাস টেনে পড়া সত্ত্বেও এই বাড়িতে রাত একা কাটাতে যায়, কারণ ওর এখন দরকার না হলেও বড় হয়ে ওই টাকাগুলো অবশ্যই দরকার পড়বে। মালিক তখন বলল,
দেখো বাবা দেখো দেখো অনেকবার ভেবে না, ওর বাড়িটা কিন্তু কিছুটা ভয়ঙ্কর বুঝলে, আমি যাইবো না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, কারণ তুমি ছেলে মানুষ, তুমি জেনা জেনা এর আগেও অনেকে টাকার লোভে ওই বাড়িতে রাত কাটানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ রাত কাটানোর কোন ছাড় ওরা ওরা ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি, তার আগে অজ্ঞান হয়ে গেছে বুঝলে, ওরা অনেক কষ্টে প্রাণ বেঁচেছে, তাই বলছি আর একবার ভেবে নাও।
সোমু তখন বলল, আমার ভাবা হয়ে গেছে আঙ্কেল, আর আমি ভূতে টুতে বিশ্বাস করি না, আর আমার টাকাটা খুব দরকার, আমি যাবো তাই।
মালিক তখন বলল, ওকে কালকে রবিবার, তুমি কালকে 7টার মধ্যে বাড়ির সামনে গিয়ে পৌঁছে যাবে ঠিক আছে, আমি ওখানে বাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখো বাবা দেরি করো না, আমি ওখানে রাত 9টার বেশি দাঁড়িয়ে থাকতে পারবো না, বুঝতে পারলে?
সোমু তখন বলল, আচ্ছা আঙ্কেল আপনার চিন্তা করতে হবে না। সোমু বাড়ির মালিকের কথা মতো পরের দিন নির্দিষ্ট সময় স্টেশনে গিয়ে পৌঁছালো, কিন্তু স্টেশনে গিয়ে জানতে পারলো যে ট্রেন 1 ঘন্টা 30 মিনিট লেট হবে। একই তো শীতের রাত, অন্ধকার হয়ে আসছে চারিদিকটা তাড়াতাড়ি করে, বেশি লোকজন নেই, ও মুখে বড় বড় কথা বললো, এবার ওর সত্যি সত্যি একটু ভয় লাগছে, তার উপরে আবার বাড়ির মালিক বলেছে যে রাত 9টার বেশি থাকতে পারবে না। ওর হাতের ঘড়িটাতে লক্ষ্য করে তাকিয়ে দেখলো 6টা বেজে গেছে, ট্রেন আসতে এখনো 30 মিনিট দেরি, কি করবে, বাড়িতে চলে যাবে? তারপর ওর মনে হলো, না থাক, একবার যখন বলেছি যাবো তো যাবোই। আর ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি করে বনটার দিকে একটু এগুলেই ঠিক ম্যানেজ হয়ে যাবে। সুমু এসবই ভাবতে লাগলো। ঠিক 6:30 ট্রেন এলো, ট্রেনটা মোটামুটি ফাঁকায় ছিল, যাই হোক ও 1 ঘন্টা পরে নিশ্চিন্দিপুর এসে পৌঁছালো। ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে, এবার ওকে তাড়াতাড়ি বনটা পার করলেই হয়। সুমু বনটার সামনে এসে দাঁড়ালো, সত্যি থেকে বিশাল বন আর অন্ধকারাচ্ছন্ন দেখে গা শিউরে উঠে। তার সৌম্যর জেদের জন্য ও বনের মধ্যে ঢুকলো। সৌম্য বনের মধ্যে দিয়ে হাঁটছে, তাও মিনিট দশেকের মতো হেঁটেছে। ও যত বনের মধ্যে ঢুকছে বনটা আরো গভীর এবং আরো অন্ধকার হয়ে উঠছে। চারপাশটা একদম যেন নিস্তব্ধ, একটা ফোঁটা আলো নেই চারপাশে। এবার ওর একটু ভয় ভয় করছে, চারপাশ থেকে একটা হিমেল বাতাস বইছে, ওর গা এবার শিরশিরিয়ে উঠছে। এমনিতে শীতের রাত, বন আরো ঘন জঙ্গল হয়ে আছে, চারপাশ থেকে নানা পোকামাকড়ের শব্দ শুনতে পাচ্ছে, যেটার জন্য ওর ভয় আরো দ্বিগুণ হয়ে গেছে। এবং ও জানে না যে ওকে আর কত দূর হাঁটতে হবে, আর আদৌ কি ঠিক রাস্তাতে হাঁটছে কিনা। ঠিক ওই সময় দেখতে পেল একটা লোক ওর দিকে তাকিয়ে আছে এবং এগিয়ে আসছে। হঠাৎ এত রাতে এই গভীর বনে কোনো মানুষকে দেখতে পাওয়া সত্যি অস্বাভাবিক ব্যাপার। সৌম্যর প্রচন্ড ভয় করছে, আর ভয়ের চোটে ওর হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। সৌম্য দেখল লোকটা একদম ওর সামনে চলে এসেছে। প্রথমে উনি সৌম্যর দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালেন, কিছুক্ষণ পর বললেন,
হে বাবা, এত রাতে এই বনে কি করছো? তুমি জানো না এই জায়গাটা কতটা বিপজ্জনক।
সৌম্য লোকটাকে সেরকম অস্বাভাবিক কিছু মনে হলো না, তাও একটু শান্ত হয়ে উত্তর দিল, আসলে দাদা আমি নিজেই ইচ্ছে এসেছি এখানে, প্রথমে বুঝিনি যে এতটা ভয় করবে, এখন না পারছি ফিরে যেতে, না পারছি সেই বাড়িতে যেতে। সেই লোকটা বলল,
সে বাড়িটা বলতে তুমি সে ভূতের বাড়িতে যাওয়ার চেষ্টা করছো নাকি?
সৌম্য বলল, হ্যাঁ দাদা, আসলে বাড়ির মালিক ওই বাড়িটা বিক্রি করতে চাইছেন, কেউ কেউ কিনতে চাইছেন না, কারণ সব জায়গায় ওই বাড়িটা ভূতের বাড়ি নামে খুব বেশি বিখ্যাত হয়ে গেছে। তাই উনি চান যে কেউ একজন ওখানে এক রাত থেকে প্রমাণ করে দিক সেখানে কোনো ভূত নেই, আর যে কাজটা করতে পারবে তাকে তিনি 60,000 টাকা দিবেন। আর আমার ওই টাকাটা খুব দরকার, তাই তো এত ঝুঁকি নিয়েছি। যদি আপনি দয়া করে একটু বলেন যে কোন পথে যেতে হবে, তাহলে আমার জন্য খুব ভালো হয়। সে লোকটা বললেন,
সবই তো বুঝলাম বাবা, তাও বলবো ওখানে তোমার আসাটা উচিত হয়নি, কারণ শুধু ওই বাড়ি নয় এই পুরো জঙ্গল কিন্তু ভূতরা কাণ্ড হয় বুঝলে। তাও যদি তুমি যেতে চাও এই বন্ধে সোজা চলে যাও। আর একটা কথা মনে রেখো, তুমি যদি এই বনে অস্বাভাবিক কিছু লক্ষ্য করো বা যদি কেউ তোমার নাম ধরে ডাকে, বলো পেছনে তাকাবে না, আর কোন উত্তর দেবে না, সোজা এটা যাবে মানে দেখবে। হ্যাঁ আমি এখন আসছি।
ওই ভদ্রলোকটির কথা সৌম্যর অদ্ভুত লাগলেও সে তার দেখানো পথ ধরে হাঁটতে লাগলো। সৌম্য আর মিনিট পাঁচে খাটার পর হঠাৎ ওর একটু অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো এবং অনুভব করলো কেউ যেন ঠিক ওর পেছন দিয়ে আসছে। ওর হাত পা এবার একদম ঠান্ডা হয়ে আসছে, কি করবে ও এবার? ও এবার দাঁড়িয়ে পড়ল, ভাবলো একবার পেছন দিয়ে তাকালে দেখবে, কিন্তু তার আগে ভদ্রলোকের কথার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে যদি কিছু অস্বাভাবিক মনে পড়ে তাহলে, বা কেউ যদি তার নাম ধরে ডাক দেয় তাহলে যেন পেছনের দিকে না তাকায়। ও তাই করল, কিন্তু ওর প্রচন্ড ভয় পেতে লাগলো। প্রথমে অবশ্য ভেবেছিল যে ওটা ওর মনের ভুল, কিন্তু এখন ও পূর্ণ বিশ্বাস যে ওর পেছন দিয়ে কেউ আসছে এবং তার পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। বন আরো ঘন হয়ে আসছে এবং অন্ধকার যেন আরো বাড়ছে, আর কনকনে শীতের রাতেও সৌম্য অনবরত যেন ঘেমে চলছে, ভয় থর থর করে কাঁপছে। সে এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করেছে, কারণ তার মনে হচ্ছে যে তার পেছনে পেছনে যে অশরীর তাকে ধাওয়া করছিল তার পায়ের গতি ক্রমাগত বেড়ে চলেছে। এবার সৌম্যর মনে হচ্ছে তার কাঁধে কারো শ্বাস পড়ছে, কেউ যেন তা গা ঘেঁষে হাঁটছে। এবার সৌম্যর হাত পা কাঠ হয়ে গেছে, সে এবার প্রচন্ড ভয়ে দৌড়াতে শুরু করল। সৌম্যর মনে হচ্ছে পেছনে যে অশরীরটা আছে সে সৌম্যর সঙ্গে থান বিদিয়ে দৌড়াতে শুরু করেছে। এবার সৌম্য আরো বিপদে পড়েছে, এবার থামতে পারছে না, কারণ জানে না ও দৌড়ানোর থামারে ওর সাথে কি ঘটতে পারে। ও ক্রমাগত দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কিন্তু এবার আর পাচ্ছে না, ভয়ে ওর পা যেন জমে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং দেখল যে ঠিক তার সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কিন্তু এই ঘন বনে যেখানে লোক দেখতে পাওয়া যাওয়াটা অসম্ভব সেখানে কিনা একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কিন্তু সে সময় সুমোর এই প্রশ্নগুলোর মধ্যে কোনটাই মাথায় আসেনি, শুধু এই বন থেকে তাড়াতাড়ি বেরোতে চায়। এক্ষণে যা ঘটল তারপরে একটা মানুষ দেখতে পেয়ে সুমোর ভয় কিছুটা হলেও যেন কমে গেল। এবার দম নিয়ে ভ্যানওয়ালাকে গিয়ে বলল, দয়া করে আমাকে ওই বনটা একটু পার করে দিন না, আমি বড্ড বিপদে পড়েছি। সুমো দেখল ভ্যানওয়ালার সারা গায়ে এবং মাথার চাদর জড়িয়ে আছে, আর ওনার মুখ দিয়ে রীতিমতো পুরোপুরি অন্ধকারে ঢাকা, আর ওনার হাত এবং পা কঙ্কালের মতো সরু এবং কালো দেখে কেমন যেন সুমোর গা ছমছম করে উঠল। ভ্যানওয়ালা কাঁপা কাঁপা গলায় বলে উঠল,
তুমি কে বাবা, এই বনে কেন এসেছো? হ্যাঁ কেন জানো না, এই এই বনে তো রাতের বেলা কোনো মানুষ চলাচল করে না, এই সামনে তো শ্মশান।
সুমো তখন বলল, দেখুন দাদা, আমি আপনার খুব বেশি কথা বলার সময় নেই, আপনি চলুন না, আমি যেতে সবকিছু খুলে বলছি। এই বলে সুমো ভ্যানে গিয়ে বসল। এবার একটু দম নিল, সমস্ত ঘটনা বলতে লাগলো। আর বলা শেষ হয়ে গেলে ভ্যানওয়ালা বলল,
সবই তো বললাম বাবা, তাও বলবো তোমার এখানে আসার উচিত হয়নি, এখানে খুব ঝুঁকি আছে, প্রচন্ড ঝুঁকি।
সুমো আবারও বলল, একদম ঠিক বলেছেন দাদা, আমি সত্যি এখানে এসে বড় ধরনের ভুল করে ফেলেছি, কিন্তু এত রাতে আবার এতটা পথ একা, তাও আবার এই বনের মধ্যে দিয়ে যাবো তাই অসম্ভব, অবশ্য মনে হচ্ছে না আমি পারবো। আর আপনাকে তো বললাম যে আমার ভয় পাওয়ার এতটা কারণ। কথাটা শেষ হওয়ার আগে সুমো লক্ষ্য করল যে ভ্যানওয়ালা যতটা জোরে ভ্যান চালাচ্ছে তার থেকে অনেক কম দূরত্বে অতিক্রম করছে। এটা দেখে সুমোর চোখ যেন ছানা বড় হয়ে গেল। সে যতবার ভ্যানওয়ালার দিকে তাকাচ্ছে আর ততবারই ভ্যানওয়ালার পায়ের দিকে তাকাচ্ছে, সে ততবারই আবারও হয়েছে একই অবস্থা। তার মনে হচ্ছে কেউ যদি আস্তে আস্তে হাঁটে তবে ভ্যানটাকে ওভারটেক করে ফেলতে পারবে, এতটাই ধীরে ধীরে চলছে সে ভ্যানটা, অথচ প্যাডেল অনেক জোরে জোরে মারছে সে ভ্যানওয়ালা। সুমোর মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক করছে। ঠিক সেই সময় ভ্যানওয়ালা কাঁপা কাঁপা গলায় বলে উঠল,
তোমার ডান দিকে দেখো বাবা, এটা হলো শ্মশান ঘাট, মানুষ মরে গেলে এখানে পড়িয়ে দেওয়া হয়, আর ওই শ্মশানের ঠিক পাশে রয়েছে কবরস্থান, মুসলিমদের এখানে সমাধি দেওয়া হয়।
সুমো দেখলো যে কবরস্থানের ঠিক সামনে একটা ছোটখাটো ডোবা আছে আর ওখানে দাঁড়িয়ে দুজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে। এটা দেখে সুমোর ব্যাপারটা অদ্ভুত লাগলো, কারণ এত রাতে শীতের মধ্যে এই ঘন বনে কেউ কেন মাছ ধরবে? তা আবার এই বনে? সুমো এসব ভাবছিল, হঠাৎ করে ভ্যানওয়ালা গলা শুনে যেন সুমোর ভাবনায় ছেদ পড়ল। ভ্যানওয়ালা বলে উঠল,
না বাবা, এই কবরস্থানে পড়ে যাওয়ার অনুমতি নেই, ঠিক আছে, তাছাড়া আমার আমার সময় নেই, আমাকে এখন যেতে হবে, তেনাদেরও আবার আমাকে টান হবে, যাও যাও বাবা, এইবার তাড়াতাড়ি রওনা দাও, এইখানে তো জানো এই বনের সুবিধা না, তারপরেও এত রাতে এসেছি, অসুবিধা হতে পারে তোমার এই জন্য, তুমি এই সামনে রাস্তাতে সোজা চলে যাও, সামনে কি দেখতে পাবা, হাতে গিয়ে বুঝলে, আর বেশি দূর না, পড়বে হাতে বসে যাবে।
সুমো এতক্ষণ ধরে সামনের দিকে তাকিয়ে ভ্যানওয়ালার কথাগুলো শুনছিল, এবার সে পকেটের দিকে তাকিয়ে কিছু টাকা বের করে ভ্যানওয়ালাকে দিতে চাইল, আর লক্ষ্য করলো ভ্যানওয়ালা নেই, কেউ নেই সেখানে। কিভাবে সম্ভব? সুমোর সারা গা যেন ছমছম করে উঠল। সে চারপাশ তাকিয়ে দেখল ভ্যানওয়ালার খোঁজ করতে থাকে, কিন্তু ভ্যানওয়ালার নাম চিহ্ন কোথাও নেই। সুমো টাকা হাতে কল্পনা করতে লাগলো, অত বড় ভ্যান নিয়ে একটা মানুষ নিমিশে কিভাবে গায়েব হয়ে যাওয়া সম্ভব? সুমো এত বড় বনের মধ্যে একা দাঁড়িয়ে হাতে টাকা নিয়ে এই শীতের রাতে ঘর অন্ধকারের মধ্যে এসবই ভেবে যাচ্ছে। বনের ভেতরে শুকনো ঠান্ডা হাওয়া, শোষোর শব্দ শুনতে পাচ্ছে সুমো, কিন্তু এখন তার কোনো দিকেই তাকানোর অবস্থান নেই, তার হাত পা যেন অপস হয়ে আসছে, ও সারা শরীর এবার শিরশিরিয়ে উঠছে। কি করবে এবার সুমো বুঝতে পারছে না, ওর সাথে কি কি হচ্ছে, কেনই বা হচ্ছে, অবশ্যই এই বন কি সে পার হতে পারবে? প্রশ্নগুলো যেন ঘোর পাক খাচ্ছিল, কি করবে বুঝ করতে পারছে না সুমো। এরপর সুমো এবার বুঝতে পারল এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে ওর বিপদ আরো বাড়বে, মরণও আসতে পারে। পাশে কবরস্থান আছে। আবার সুমো এবার কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলো। সুমোর মনে হচ্ছে কেউ যেন ঠিক ওর পাশে দৌড়াচ্ছে এবং ওকে ছোঁয়ার চেষ্টা করছে। ডাক এসে চলে যাচ্ছে, যেন বিভিন্ন প্রাণীর ডাক শুনতে পাচ্ছে। সুমো আর কোনো দিকে না তাকিয়ে হন হন করে দৌড়াতে যাচ্ছে। কিছুটা দূর এগিয়ে সুমো এবার আস্তে আস্তে চোখ খুলল। দেখলো সামনে একটা প্রাসাদের মতো বড় এবং জীর্ণ শীর্ণ বাড়ি। বাড়িটা সম্পূর্ণ অন্ধকার এবং সুমো একটু হাঁফ ছেড়ে বাঁচল। অন্তত বনটা তো পার করা গেছে, তাও এখনো ওর মধ্যে ভয় যেন বারবার কাজ করছে। সুমো বাড়িটির দিকে এগিয়ে এলো এবং বাড়িটির সামনে আসতে দেখলো ওই বাড়িটির মালিক দাঁড়িয়ে আছে। সুমোকে দেখে ওই বাড়ির মালিকে বলতে শুরু করলো,
ও চলে এসেছিলাম, হয়তো তুমি পৌঁছাতে পারবে না, বুঝতে পারলে?
সুমো ওই বাড়ির মালিকের কথা শুনে খুব অদ্ভুত লাগলো। ঠিক যেন রোবট যেভাবে কথা বলে উনি ঠিক সেভাবে কথা বলছেন। তাও সুমো শান্ত ভাবে ওনার সাথে কথা বলল। হ্যাঁ আঙ্কেল, তবে ওই বাড়ির মালিক বলল,
কি ওর সমস্যা হয়েছে?
সুমো ভাবছিল ওনাকে বলবে ওর এই বাড়িটা রাত কাটানো কোনোভাবেই সম্ভব নয়, তাও উনি যেন ওকে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু না, একবার ভেবে দেখল, এতটা যখন এসে গেছি রাতটাও পার করে দিই না, কিচ্ছু হবে না। সুমো বলল, না আঙ্কেল কিছু না, আপনি আমাকে বাড়ির চাবিটা দিন। মালিক বলে উঠল,
এটাও চাবি, তোমার খাবার তিন তোলার ঘরে রাখা আছে, আর একটা হাড়ি কেন দে আছে, তুমি খেয়ে দে ওই ঘরে ঘুমিয়ে।
সুমো তখন বলল, ঠিক আছে আঙ্কেল। এই বলে যে ঘরে ঢুকতে যাবে অমনি উনি আবার আশপাশ থেকে বললেন,
আর একটা কথা ভুললেও, নিচে একদম ডান দিকে শেষ ঘরটাকে খুলবে না, কোনোভাবেই না, বলে রেখো আমি এখন এসেছি, আর এখানে আমার পক্ষে থাকা সম্ভব না,
বলেই বাড়ির মালিক চলে গেল। সুমো প্রচন্ড অদ্ভুত লাগলো এই বাড়িটির মালিকের কথাগুলো শুনে। ওই ঘরটিতে এমন কি আছে যাতে উনি এতবার করে মানা করলেন ঘরটাতে খুলতে? ঘটনা কি? সুমো এবার বাড়ির দরজাটা খুলে যে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই বাড়ির দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওর উপর দিয়ে এক ঠান্ডা শীতল বাতাস যেন বয়ে গেল। সুমো হাওয়ার সাথে যেন চোখ বন্ধ করে নিল এবং জানালার দরজা যেন ঠকঠক করে কাঁপতে শুরু করে দিল। সুমো জানালার শব্দের চমকে উঠল। সুমো এবার বাড়ির ভেতরে ভালো করে চোখ মেলল এবং বাড়িটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এক ফোঁটাও আলো নেই, শুধু বাইরে চাঁদের আলো কিছুটা ঘরে ঢুকছে। সুমো এখন থেকেই গায়ে কাঁটা দিচ্ছে, পুরো রাতটা ওই বাড়িটাতে কাটাবে কি করে? সুমো পাশ থেকে হ্যারিকেনের আলোতে সে আস্তে আস্তে সিঁড়ির দিকে গেল। হঠাৎ করে ওর চোখ গেল সেই ঘরটার দিকে, যে ঘরে ঢুকতে এই বাড়ি বারণ করেছিল। সুমো দেখলো ঘরটাতে তালা দেওয়া আছে আর দরজায় অসংখ্য মাকড়সার ঝুল লেগে আছে। আর যে কয় একশো বছর ঘরটাতে কেউ ঢোকেনি, সুমো খুব কৌতূহল হলো কি এমন আছে এই ঘরটাতে যে যার জন্য উনি এত বার করে বারণ করেছেন যাতে ঘরটা না ঢোকে। সুমো এবার ওই ঘরের দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে উঠতে শুরু করলো। হঠাৎ করে ওর মনে হতে লাগলো পেছন থেকে কেউ একজন চলে গেল। সুমো চমকে উঠল যে পেছন থেকে তাকায় দেখলো কেউ নেই, পুরো বাড়িটা একদম সুনসান, একদম নিস্তব্ধ এবং নিস্তব্ধতা বিরাজ করছে এই অন্ধকারে ঢাকা বাড়িটির মধ্যে। সুমো এবার কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে গেল। সুমো তিনতলা ঘরের সামনে গিয়ে দেখতে পেল ঘরটি অনেক বড়, অনেক বড় বিছানা রয়েছে, পাশে একটা টিভি আছে, সেখানে একটা মোমবাতি জ্বলছে আর পাশেই সোমের খাবার রাখা। সোমো বেশি দেরি না করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। রাত তখন এগারোটাও আছে। সোমো চুপচাপ চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর মধ্যে। ওর মনে হচ্ছে এই ঘরে ও ছাড়া অন্য কারো অস্তিত্ব অনুভব করতে পারছে। সুমো যে একবার চাদরটা সরিয়ে দেখবে কেউ আছে কিনা সে ক্ষমতাও নেই। পুরো বাড়িটা একদম নিস্তব্ধ এবং সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে ওর কানে আসছে নিচের তোরা সেই ঘড়ির কাঁটার আওয়াজ। ঝনঝন করে আওয়াজ হলো। সুমুর কানে এলো কাঁচ ভাঙার আওয়াজ, আর এই আওয়াজটা নিজের ঘর থেকে আসছে। সুমু আতকে উঠল, ওর সঙ্গে সঙ্গে বসে পড়লো, চারদিকে ভালো করে চোখ বোলালো। ওর মাথায় শুধু একটাই প্রশ্ন করবার কাছে, কোথা থেকে এলো এই আওয়াজ? এই বাড়িতে ও ছাড়া আর তো কেউ নেই। ওর গলা কাঠ হয়ে এসেছে, দর দর করে ঘামছেও। কি করবে এবার সৌম্য? ওর এত বড় সাহস হচ্ছে না যে ও নিজেকে দেখে আসবে। সৌম্য নিজেকে বারবার বোঝাতে লাগলো যে এটা ওর ভুল ধারণা, হয়তো স্বপ্ন দেখছে। এই বলে ও চাদর মুড়ি দিয়ে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ শুয়ে পড়ল। ওর কিছুতেই ঘুম আসছে না, চারপাশে ওর কিছুই যেন ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ যেন ওর উপর নজর রাখছে। আস্তে আস্তে সৌম্য ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সৌম্যর ঘুম ভাঙল জানালার ধাক্কার শব্দে। সৌম্য চোখ ডলতে ডলতে বাইরের দিকে তাকালো, দেখল হওয়ার জন্য জানালা পড়ছে, হয়তোবা ঝড় উঠেছে। এইভাবে সৌম্য শুতে যাবে ঠিক তখনই ওর চোখে আটকে গেল বাইরের গাছগুলোর দিকে। এত ঝড় হাওয়া হচ্ছে, এত খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ঘরের গাছের পাতাও যেন নড়ছে না। ওর বুকের ভেতরটা ধরাস ধরাস করে উঠল এবং নিচের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। আবার ওর চোখ ভালো করে ডোলে বাইরের দিকে তাকালো, না ঝড় বন্ধ হয়ে গেছে, বাইরেটাও একদম শান্ত, আকাশে এক ফোঁটাও যেন মেঘ নেই। সৌম্য কিছু বুঝতে পারছে না, চুপচাপ স্থির হয়ে বসে রয়েছে আর এতক্ষণ কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে এবং হঠাৎ সেই নিস্তব্ধতা অন্ধকার কাটিয়ে সৌম্যর কানে ভেসে উঠল একটা মিলি কণ্ঠ, অদ্ভুত একটা কণ্ঠ ছিল। সৌম্য আঁতকে উঠল, এটা এবার খাট থেকে উঠে পড়ল, আস্তে আস্তে ঘর থেকে বেরোলে। ও নিজে জানে না ও ঘর থেকে বেরোলো কেন, এক অলৌকিক শক্তি যেন ওকে পার করে নিতে বাধ্য হচ্ছে, ধীরে ধীরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সুমু তিন তলা থেকে সোজা একতলায় নেমে এলো ওর এবং ওই কোনার ঘরটির সামনে এসে দাঁড়ালো। এবার যেন সুমু জ্ঞান ফিরল, চারদিকে তাকিয়ে নিজের অস্তিত্বকে বোঝার চেষ্টা করতে লাগলো, কি হচ্ছে এসব, আমি এখানে এলাম কি করে? সুমু দেখল ঠিক ঘরটির একদম সামনে দাঁড়িয়ে আছে যে এই ঘরের মালিক বারণ করেছিল। সুমু প্রচন্ড ভয় পেয়ে গেল, ওই দরজাটির থেকে দূরে সরে গেল এবং সুমু তর তর করে খাপছে, আবার দৌড়ে নিজের ঘরে ফিরে যেতে চাবে। এমন সময় সৌম্যের কানে এলো সে একই নির্কণ্ঠস্বর যেটা একটু আগে শুনেছিল, তার সাথে হালকা করে পিয়ানো আওয়াজ। সুমু ভয় ভয় ঘরটির দিকে ঘুরে দাঁড়ালো, ওর এবার আর কোনো সন্দেহ নেই, গলাটা এই ঘর থেকে আসছে। ও এই ঘর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং দেখলো আচমকা ঘরের তালাটা খুলে গেল। সৌম্য সঙ্গে সঙ্গে কেঁপে উঠল, ওই কাঁটটা আরো তীব্র হওয়া শুরু করলো। সৌম্য ভালো করে বুঝতে পারছে এই জায়গা থেকে আর যেতে পারবে না, আর যদি চেষ্টা করে কিছু একটা হয়ে যেতে পারে। আর এটাও জানার ইচ্ছা এই ঘরটিতে কি আছে, আর এই ফাঁকা বাড়ির এই ঘরে এই রুমের বের কণা আসছে বা কোথা থেকে, এবং মেয়েকে এখানে বন্ধ করে রাখা হয়েছে। সৌম্য কাঁপতে কাঁপতে দরজার ছিড়কিনিটা খুলে ফেললো, আর ঘরের দরজাটা খুললেই এক উজ্জ্বল সাদা আলো ওর চোখে এসে পড়ল। ওর আলোর দুটো হাত নিয়ে চোখ দুটো বন্ধ করে নিল, এবার আস্তে আস্তে চোখ খুলল, দেখল একটা মেয়ে অপরিচ্ছন্ন ঘর, পুরো ঘরটি মাকড়সায় ঝুলে থাকা, আর সামনে একটা বড় বেশ দামি একটা পিয়ানো রাখা। তবে এইসব কিছু সৌম্য ভাবছে না, ও পরিষ্কার শুনছে এই ঘর থেকে ওই বেলি কণ্ঠটা আসছে। আর ও ঘরে ঢুকতে গানটা থেমে গেল। সৌম্য চারপাশ ভালো করে দেখে নিল কেউ আছে কিনা, না তো কেউ তো নেই সেখানে। হঠাৎ করে পিয়ানোর দিকে তাকিয়ে সৌম্যর চোখ যেন কপালে উঠে গেল, সারা ঘর যেন ঝুলঝুল একেবারে পড়ে গেছে, পিয়ানোটা তো একটু ধুল পড়েনি, পিয়ানোটি রিড কোনো স্পষ্টভাবে এখন পর্যন্ত চিহ্ন দেখা যাচ্ছে। সৌম্য পিয়ানোটির দিকে এগোচ্ছে, আর এমন সময় পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ যেন ভেসে আসলো, কে তুমি, কি করছো এখানে, আবার আবার বাবা পাঠিয়েছে না? তোমায় আমার বাড়িতে থাকার জন্য? সুমো চমকে উঠল। ওর ঠিক পেছনে জনজন্ত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা রঙের পরিষ্কার একটা শাড়ি, চুলগুলো একদম যেন মুখের উপরে এসেছে, তাই মুখটি দেখা যাচ্ছে না। সুমো নিজেকে স্থির রেখে কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটা তখন বলল, মানে আমাদের বাড়িতে এসে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? সাহস তো মন্দ নয় তোমার। সুমো প্রচন্ড ভয় পেয়ে বলে উঠল, দেখো আমি আমি ইচ্ছা করে আসিনি, আমাকে বাড়ির মালিক বলেছেন এখানে এক রাত থাকলে নাকি অনেক টাকা দিবে আমাকে, এবং ওই বাড়িটা নাকি ভূতরে, তাই বাড়িটা বিরিগত আছেন, তাই সে যদি বলেছিল যে এখানে থাকতে পারলে সে 60,000 টাকা পাবে, এবং বাড়িটাকে যদি ভূতুর ভূত নেই সে যদি প্রমাণ করতে পারে তাহলে বাড়ি বিক্রি করে দিবে। মেয়েটা তখন বলল, কি ভুলভাল বলছো আমাকে তুমি, আমাকে ভূত বলেছি বাপি, কি করে বলতে পারে এটা, আমার শুধু দেহ মরেছে, আমি এখনো জীবিত আছি। ওই মেয়েটির শেষের কথা শুনে সুমোর গলা কাত হয়ে গেল। কি বলছে ওই মেয়েটা? হঠাৎ সুমোর চোখ গেল মেয়েটির পায়ের দিকে, মেয়েটির পা মাটিতে নেই। সুমোর হাত পা যেন জমে গেল এবং গলা দিয়ে কোনো কথা সরছিল না, এবং সুমো তখন বলল, তুমি মৃত? মেয়েটা তখন বলল, হ্যাঁ আমি মৃত, মেরে ফেলা হয়েছে আমাকে। কি করে জানো? আমার যখন 4 বছর বয়স তখন আমার মা মারা যান, আমার দেখাশোনা করার জন্য আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, আর কিছুদিন পরে আমার সৎ মা একটা ছেলে সন্তানের জননী হয়, আর তারপর 10টা বছর কেটে যায়। আমার সৎ মা চেয়েছিলেন বাড়ি আর বাবার সম্পত্তি নিয়ে ওনার ছেলে তাই করবে, এবং বাবার সঙ্গে সব সময় ঝগড়া লেগেই থাকত, শেষে বাপি রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তাও আমার সৎ মা চাননি আমি বাড়িতে থাকি, তাই উনি পরিকল্পনা করে আমাকে এই ঘরে নিয়ে এনে আমার কাপড়ে আগুন লাগিয়ে দরজা বন্ধ করে আমাকে মেরে ফেলেন। মেয়েটি নিজের মুখ থেকে চুলগুলো সরালো। সুমো দেখলো মেয়েটার মুখ আগুনে ঝলসে গেছে। সুমো আঁতকে উঠল, এখন মেয়েটার রক্ত যেন বের হচ্ছে মুখ দিয়ে, এবং দেখে বোঝা যাচ্ছে খুব নৃশংস ভাবে মৃত্যু হয়েছে এবং তাকে খুব বাজে ভাবে খুন করা হয়েছে। মেয়েটা বলল, আমি কিন্তু ওনাদের ছেড়ে দিইনি, আমাকে অন্যায় ভাবে মেরে ফেলেছে, শাস্তি আমি দিয়েছি ওদের, ওদের দুজনকে মেরে ফেলেছি, আমি আর আজকে বাপিকেও, খুব ভালোবাসতাম বাপিকে, কিন্তু এটা আমার মার বাড়ি, বাবার কোনো অধিকার ছিল না এটাকে বেঁচে দেয়ার, আর কেউ এই বাড়ির দিকে নজর দিলে তাকেও ছাড়বো না। তুমি এই বাড়িতে এসে অনেক বড় বড় করেছ, আমি তোমাকেও ছাড়বো না, কিছুতেই না। মেয়েটি সুমোর দিকে এগিয়ে আসতে লাগলো, কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল সুমো। না না আসবে না, আসবে না, একদম আমার সঙ্গে আসবে না, সরে যাও, তুমি সরে যাও। সুমো দেখল সারা ঘর রক্তে ভরে গেছে, ছাদে যেন টপ টপ করে রক্ত ঝরছে, কাঁচা কাঁচা রক্ত। সুমো প্রাণপণে ঘর থেকে বেরোবার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। মেয়েটি সুমোর ওপরে ঝাঁপিয়ে পড়ল, সুমো জ্ঞান হারালো। পরের দিন সুমোকে ঘরটিতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। সুমো জীবনও ভুলবে না এই অভিশপ্ত রাতের কথা। এই ছিল ঘটনা জেফ্রি ভাই। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার প্রেত পডকাস্টে শেয়ার করতে পারেন। আমার কাছে এরকম কালেকশনে অনেক স্টোরি আছে, আমি সময় করে ধীরে ধীরে আপনার কাছে পাঠিয়ে দিব। আমি একটা কথা বলতে চাই, আপনার প্রেত পডকাস্টের মতো আর কোনো পডকাস্ট আমি আমার জীবনে শুনিনি, এত স্বচ্ছ আপনার কণ্ঠস্বর, এত সুন্দর করে কিভাবে কথা বলেন আপনি, আসলে আপনাকে অনেক সুন্দর একটা কণ্ঠ দিয়েছে, যত্ন নেবেন নিজের, ভালোবাসবেন নিজেকে, আশা করি অনেক ভালো থাকবেন এবং সবার জন্য অনেক ভালোবাসা রইল। বিদায় নিচ্ছি, আমি সাব্বির হোসেন বলছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হে সাব্বির ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর দিস বিউটিফুল স্টোরি, খুবই অদ্ভুত এবং খুবই ক্রিপি একটা স্টোরি ছিল, এবং একই সাথে বলবো যে হাড়হিম করা একটা স্টোরি ছিল বলা যেতেই পারে, খুব বেশি সুন্দর ছিল ভাই, আমার আমার দারুণ রকম সুন্দর লেগেছে, এবং আমি তো এরকম স্টোরি খুব বেশি পছন্দ করি। সিরিয়াসলি একটা কিছানি আছে, আমার মনে হচ্ছিল সবকিছু যেন চোখের সামনে আমি দেখছিলাম, অনেক সুন্দর একটা স্টোরি ছিল ভাই। আর আশা করছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমি চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডিফারেন্ট ওয়েতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি প্লে করা যায় কেমন হয়, এবং আশা করছি আপনাদের খারাপ লাগেনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। একটু ডিফারেন্ট ওয়েতে ছিল, একটু ডার্ক মিউজিক ইউজ করেছি যাতে আপনার একটু একটু ভয় পান আর কি। এনিওয়েজ আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেরি করব না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা অনেক ভালো লাগবে। আগে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, দান দান সব কমেন্ট করেন, তাহলে কিন্তু ভালো ভালো স্টোরি আমরা আবারও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। আজকে অবিনাশ মুখার্জির স্টোরি নেই, বিকজ ইউনো অবিনাশ মুখার্জিকে আমি যেটা চাচ্ছিলাম যে 50তম এপিসোডে তার শেয়ার করা ঘটনাটা ভালো মতো করে শেয়ার করবো, এবং সেটা বোধ হয় স্পেশাল হবে, তাহলে আরো ইন্টারেস্টিং হবে, ইজন্ট ইট? সো দিস ইজ দ্য ফ্ল্যাট, আশা করছি বুঝতে পেরেছেন। আমি দেরি করব না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং যাওয়ার আগে আরো একবার থ্যাংক ইউ জানাবো আমাদের সাব্বির হোসেন ভাইকে। থ্যাংক ইউ ভেরি মাছ ফর দিস বিউটিফুল স্টোরি, অ্যান্ড ইউ জাস্ট নেইল ইট, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ, লাভ ইউ ব্রো। আশা করছি অনেক অনেক ভালো লেগেছে সবার কাছে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, আমি ফিরোজ খান বলছিলাম। আজ আবারও প্রেত পডকাস্টের একটি স্টোরি পাঠিয়ে দিলাম। আপনার প্রতিবারের মতো প্রেত পডকাস্ট আবারও জমকালো সুন্দর হয়ে উঠুক, এটাই আমার আশা আর এটাই আমার ভরসা। আমি চাই যশু ভাই আপনি প্রেত পডকাস্টে অসাধারণ সব ইউনিক স্টোরি প্রচার করুন। আমি আমার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে ভয়ঙ্কর সুন্দর সব ঘটনা উপহার দেবার জন্য। আমার জন্য দোয়া করবেন, আশা করি সবার কাছে আজকের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটির নাম নিশি ডাক। চলে যাচ্ছি গল্পে।
গ্রামটাকে এক নজরে দেখলে খুব সুন্দর বলে মনে হয় বাবু, কিন্তু রাতের বেলা ঘুমাবার সময় কিন্তু কেউ আপনার নাম ধরে ডাকলে কোনো মতে ঘর থেকে বেরোবেন না, বুঝতে পারলেন? গলাটা চেনা চেনা কোন মানুষের হতেই পারে, কিন্তু ঈশ্বরের দোয়ায় আপনি ঘর থেকে কোনো মতে বেরোবেন না।
চায়ের দোকানের মালিক রতন দার কথায় হো করে হেসে দিল বিদিত, আর বলল, কেন, হ্যাঁ রাতের বেলা কি চোর ডাকাতের ভয় আছে নাকি যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, কেসটা কি বলেন তো? রতনদার সারা মুখ মন্টল যেন ভয় আতঙ্কিত হয়ে গেল। সে বলল,
আরে বাবু চোর ডাকাত মশাই, চোর ডাকাত নয়, রাতের বেলা এই গ্রামে যে ঘোরে না, সে ভয়ল নিশি নিশি, এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যে আর কবলে পড়লে মৃত্যু কিন্তু অনিবার্য। রাতের বেলা সে আপনার বাড়ির দরজা কি জানালার সামনে এসে পরপর তিনবার ডাকবে, তিনবারের বেশি সে ডাকবে না, ভুল করবেও। যদি আপনি তার ডাকে সাড়া দেন তাহলে তার মৃত্যু অনিবার্য। বলে দিচ্ছি, এই ডাক সে ডাক নয় বাবু, এই ডাক যে সাক্ষাৎ মৃত্যু ডাক, নিশি মানি মৃত্যু।
এবার থাকতে পারলাম না, আমি খোকে উঠলাম রতনদার উপরে আর বললাম, কি সব বলো না তোমরা, বাইরের লোক দেখলে ভয়লে পালিয়ে যাও, আর নিশি রাত, হ্যাঁ এগুলো নিশি নিশি কিছু হয় না, নিজের শিকারের উদ্দেশ্যে মৃত্যু ডাক দেয়, তাই না? হ্যাঁ, তার কি কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, রতনদা আঁতকে উঠল আর বলল,
প্রমাণ বাবু প্রমাণ, গত তিন মাসে সাতজন মারা গেছে এই নিশির ডাকে সারা দিয়ে, এই সাতজনেরই একই রমাবোধ, শহরে কি ব্যবসা করে তিন মাস পরে দেশে বাড়ি বেড়াতে এসেছিল, রাতের বেলা রমাবোধ আর সন্তনু একই সাথে একই ঘরে ঘুমাচ্ছিল, এক সময় রমাবোধ শুনতে পায় ঠিক তার জেঠু সমাবোধ চক্রবর্তী যে পাশের গ্রামে থাকে বাড়ির সামনে রমাবোধের নাম ধরে ডাকছে, রমাবোধ বাইরে রাস্তার দিকে ঘরে শুয়েছিল, তো রাতে জোঠা ডাকছে কি ব্যাপার, দরজা খুলে সামনে গিয়ে দেখতে পায় না রমাবোধ কিছুই, শুধু এক ঝলক ঠান্ডা হাওয়া শিহরণ যেন জাগিয়ে তুলেছিল তার শরীরে, আর ওখানে মৃত্যু লুটিয়ে পড়েছিল সে, যেন যেন কোনো অদৃশ্য মায়াবের শক্তি এক অজানা মঞ্চ বলে বের করে নিয়েছিল তার শরীরের প্রাণবায়ু, শত্রুর সব ঘটনা নিজের চোখে দেখেছে।
এই বলে থামলেন রতনদা। কিন্তু এমন তো হতে পারে যে সন্তুর মিথ্যা কথা বলেছে, এমন তো হতেই পারে রমাপদের মৃত্যু হার্ট ফেল বা অন্য কোন কারণে হয়েছে। বিদি তার নিজের চুক্তিতে একদম যেন অতল ছিল। তখন রতনদা বললেন,
আরে তোমরা শহরের ছেলেরা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সারা গ্রামে ছড়িয়ে আছে নিশির কথা, বুঝলে, এই কথাকে অবিশ্বাস করার কোনো মানে নেই।
গ্রামের নাম কৃষ্ণপুর চক, নদিয়ার কালিয়ান রায়পুরের খুব কাছে, মাত্র 6 কিলোমিটার দূরত্বে। গ্রামের মূল আকর্ষণ বলতে দিগন্ত বিস্তৃত চোখ জুড়ানো সবুজ ধান ক্ষেত, পাশ দিয়ে বয়ে যাওয়া চূর্ণ বিচূর্ণ নদী, পূর্ব প্রান্তের বাউরা পঞ্চাল কল, আর গ্রামবাসীর বুক ভরা ভালোবাসা আর আন্তরিকতা। এটাই আমাদের দেশের গ্রাম। আমাদের সাথে বিদিত এই গ্রামে বেড়াতে এসেছে। নিশিটাকের ব্যাপারটা দেখলাম গ্রামের অনেকেই জানে। পঞ্চানতনার শিব মন্দির পুরোহিত জানালেন অদ্ভুত এক ইতিহাসের কথা। গ্রামের পুরোহিত বলেছিলেন অদ্ভুত এক কথা, 7 বছর আগে এই গ্রামে আগমন ঘটে এক কাপালিকের। তিনি গ্রামের পশ্চিম প্রান্ত, সেখানে শ্মশান হেমন্তের সাজে উড়ে যায় সব পুরানো ধোয়া, জলে কাঠের চিতা, অমাবস্যা এবং ভূত চতুর্দশীর রাতে শুরু হয় অপদেবতার আনাকোনা। সে বলতে গেলে প্রায় জনমানবহীন শ্মশানের এক প্রান্তে একটা কুঠির তৈরি করে সেখানে নিজের সাধনা সম্পন্ন করতে। কাপালিকের সারা অঙ্গ ভস্মে রীতিমতো মেখে গেছে, চোখ দিয়ে আগুন ঝরছে, সারা গ্রামে রটে যায় যে কাপালিক পিশাচ সিদ্ধ। এমনিতেই কাপালিক যা বলেছিল তার অর্থ হল যে তন্ত্রে সিদ্ধি লাভ করা তার এখনো বাকি আছে, এবং যে তিনি এইবার সিদ্ধি লাভ করতে এই গ্রামে এসেছেন, এই গ্রামের স্থাপনা করতে চান তিনি তার সাধন পীঠ। যাই হোক, গ্রামের ধর্মপান মোড়লরা কাপালিকের প্রস্তাবে সায় দেয়। কাপালিকও পরবর্তীতে কথা দেন যে এর পরিবর্তে গ্রামকে নানা দুর্ভিক্ষ, রোগ ব্যাধি এবং মহামারীর হাত থেকে রক্ষা করবেন। যাই হোক, কাটতে রাখল দিন। এদিকে প্রতি অমাবস্যার রাতে গ্রাম থেকে নিখোঁজ হতে লাগলো এক এক করে পূর্ণ যৌবন সুন্দরী যুবতী। গ্রামের মানুষের মনে তানা বাঁধতে লাগলো সন্দেহ। একদিন গ্রামের মানুষ হাতে নাতে ধরে ফেলে সেই কাপালিকের কুকীর্তি। কাপালিক নিজের তান্ত্রিক শক্তির মাধ্যমে কুমারী যুবতীর রাতে সম্মোহিত করে নিজের অজন্তেই যেন আশ্রমে ডেকে নিয়ে যেতেন। তারপরে তাদের সাথে যৌন সঙ্গে লিপ্ত হয়ে সেই কাপালিকের সিদ্ধি লাভের দিকে এগোতেন। হয়ে উঠত তার কাপালিকের সাধন সঙ্গিনী। তারপর তাদের নির্মমভাবে হত্যা করে গভীর আরণ্যে তাদের লাশ ফেলে দিতেন। শিয়াল কুকুর তা ছিঁড়ে ছিঁড়ে খেত। পুলিশের হাতে সেই কাপালিক তুলে দেয় সাধারণ মানুষ। আর কাপালিক ক্রুদ্ধ হয়ে এক অভিশাপ দেন যে এই গ্রামের মানুষদের জন্য তিনি তন্ত্রে সিদ্ধি লাভ করতে পারেননি, প্রতিশোধ তিনি নেবেনি। এইবার থেকে এই গ্রাম স্বয়ং মৃত্যু গভীর রাতে ঘুরে বেড়াবে তার শিকারের খোঁজে। মৃত্যু ততক্ষণ গভীর রাতে শিকারের জন্য গ্রামের উপরে ঘুরবে না যতক্ষণ না পুরো গ্রাম জনশূন্য পরিত্যক্ত হয়ে পড়ে। এই মৃত্যুদূত প্রেতকে কাপালিক নিজের তন্ত্র সাধনার মাধ্যমে সৃষ্টি করবেন। বলাই বাহুল্য, এই প্রেতি নিশি। এই নিশি যাকে শিকার করতে তার বাড়ির সামনে গিয়ে পরপর 3 বার ডাক দিবে তার খুব পরিচিত গলায়। সে মানুষ যদি নিশির এই মৃত্যু ডাক ভুল ক্রমে সাড়া দিয়ে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য। এই নিশির হাত ছানি এখনো এরোয়নি, খুব কঠিন। এরপর থেকে অভিশপ্ত হয়ে যায় সেই গ্রামটি। ঘটতে থাকে গভীর রাতে নিশির ডাকের একের পর এক মৃত্যু। কাউকে নিশি ডাকে হুবহু তার মায়ের গলায়, আবার কাউকে ডাকে কোন দূরের আত্মীয়ের গলায় হুবহু অনুসরণ করে, আবার কাউকে ডাকে তার পরম বন্ধু অথবা কাউকে ডাকে তার প্রেমিকার গলা নকল করে। পরপর 3 বার ডাকবে তার বেশি নয়, তাই সেই ডাকে সাড়া দিয়েছে কি তোমার আয়ও চলে যাবে কাপালিকের বন্ধী হয়ে, আর তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়বে তুমি। এতক্ষণ এগুলো বলেই থেমে গেলেন শিব মন্দিরের পুরোহিত। আমরা বলে উঠলাম, তাহলে কি এই নিশির ডাকের কোনো অন্ত নেই? এভাবে চলতে থাকবে নিশির ডাকের একের পর এক ভয়াবহ মৃত্যু? অনেকক্ষণ ধরে ভাবলেন পুরোহিত। তারপর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে গেল এবং বহু ভেবে বললেন, উপায় আছে। যদি নিশির কবল থেকে কেউ কেউ কখনো দৈব দলে তার শিকারের জীবন রক্ষা করতে পারে তাহলে নিশির অন্ত অনিবার্য। বুঝতে পারলে? বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, মানে? আমার পিঠে হাত রেখে পুরোহিত বললেন,
মানে খুব স্পষ্ট, গভীর রাতে যখন গ্রামের লোক গভীর নিদ্রায় আচ্ছন্ন, তাদের নিদ্রা অন্য দিনের দিকে একদম অন্যরকম, কারণ নিশি সবাইকে তার সম্মোহন জাদু মন্ত্রে ঘুম পাড়িয়ে রেখেছে। তখন নিশি এসে পর তিনবার ডাকবে তার শিকারকে। এই ডাক মৃত্যুর ডাক, অর্থাৎ সে যদি এই ডাকে সাড়া দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু ধরুন সাড়া দিল কিন্তু কোনো দৈব কারণের জন্য নিশি তারা ওকে করায়ত করতে পারল না, সেক্ষেত্রে নিশি অন্ত একদম অনিবার্য, বুঝতে পারলে?
এই বলে চুপ করে গেলেন পুরাহিত মশাই। কেটে গেল কিছু নীরব মুহূর্ত। আমার বন্ধু দিবিতের দিকে অনেকক্ষণ ধরে নির্মিশে নয়নে তাকিয়ে থাকলেন পুরাহিত মশাই। তারপর বললেন,
বাবা তোমরা যা লক্ষণ দেখছি সাবধানে থেকো, আজ রাতে তোমাদের মৃত্যুর ভাড়া রয়েছে। জানো তো আজ শনিবার, এই গ্রামে প্রতি শনিবার রাতে কিন্তু নিশি বেরোয়।
অদ্ভুত এক গর্বের হাসি ফুটে উঠল বিদিতের মুখমণ্ডলে। যাকে আজ রাতে তাহলে নিশির সাথে মোলাকাত হতে আছে, কত ইচ্ছে ছিল আমার। এই বলে সে হাসি দিল এবং আরো বলল, এই নিশিকে জানি সেটা শুনো, আমি অপেক্ষায় আছি, আর আমার মনের ইচ্ছা তাড়াতাড়ি পূরণ হবে আমি স্বপ্নেও ভাবিনি। পুরাহিত মনক্ষুণ্ণ হয়ে গেল এবং বলল,
না বাবা নিশি সত্যি আছে, ও যে দেখো।
এরপর সামনের শিব মূর্তিতে আমরা যা দেখলাম তাতে চমকে ওঠার মতো কিছু ছিল। শ্বেত পাথরের বেদিতে বসানো শ্বেত পাথরের মূর্তি এক অদ্ভুত দৈব জ্যোতি বিকিরণ করছে, কিন্তু মূর্তির এক জায়গায় ঘোরতর কৃষ্ণবর্ণ, রং কালো নয়, কিন্তু মনে হয় কেউ যেন একরাশ অন্ধকার ওই জ্যোতিময় মূর্তির গায়ে লেপে দিয়েছে। অবাক হয়ে আমি বলে উঠলাম, এইটা কি? তখন পুরাহিত মশাই বললেন,
এর মানে এটাই যে কোন ভয়ঙ্কর অশুভ কিছু এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, সেটা এই গ্রামের পবিত্রতা নষ্ট করছে। আর এই অশুভ জিনিসের উপস্থিতি চিহ্ন হল ঈশ্বরের জ্যোতির্ময় শরীরে কালী মা। ঈশ্বর সবাইকে সাবধান করে দিয়েছেন, আর আমার মতে অশুভ আর কেউ নয়, গভীর রাতে ঘুরে বেড়ানো সে নিশি। নিশি!
এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম, নিজের চোখের সাথে দেখলাম তাতে অবিশ্বাস করি কিভাবে। তাহলে কি বিদিতের বাঁচার কোন চান্সেস নেই? তাহলে কি আজ রাতে সত্যি বিদিতের পালা? ভয় ভয় আমি গ্রাম্য সে পুরাহিতকে জিজ্ঞেস করলাম, আপনি যদি বিদিতের মধ্যে মৃত্যু লক্ষণ দেখে থাকেন তাহলে কি ওকে বাঁচানোর কোন উপায় নেই? পুরাহিত মশাই বললেন,
দেখো বাবা তোমার বন্ধুর বাঁচার কি লক্ষণ আছে, কিন্তু সেই লক্ষণ এতটা দুর্বোধ যে এর মাথা মুন্ডু আমি কিছু উদ্ধার করতে পারছি না।
আমি জোর করে বললাম, দেখুন ও গুহার হতে গুহা হতে পারে, আর আমার সাথে তর্ক করতে পারে, আপনাকে অপমান করতে পারে, ওর হয়ে আমি না হয় ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আপনাকে বলতে হবে ওকে বাঁচার উপায়টা কি। তখন সে পুরাহিত বলে উঠল,
দেখো বাবা উপায় তো আছে, দেশি ডাকে পাওয়া অবস্থায় যদি কোনো পবিত্র বাড়িতে পা রাখে সেখানে গিন্নি তার স্বামীকে বুকে পা রাখে, আর এভাবে এই বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে তাহলে বেশি যাবে, নিশি ওর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কিন্তু যে বাড়িতে গিন্নি তার স্বামীর বুকে পা রাখেন সেই বাড়িকে কি পবিত্র বলা যায়? এই কথার মাথা মন্ত্র আমি কিছু উদ্ধার করতে পারছি না।
এ বলে থামলেন পুরাহিত মশাই। আমি বললাম, আমিও তো কিছু বুঝতে পারলাম না। পুরাহিত মশাই বললেন,
বুঝলে তো বাবা সংকেতটা এমনই দুর্বোধ্য আর জটিল, আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না, তোমায় কি বলবো বলো।
পুরাহিত মশাই গলায় যেন এক রাশ আতঙ্ক বিরাজ করছিল। মন্দির থেকে ভগ্ন চিত্তে আমরা মামার বাড়ির থেকে ফিরে এলাম, এখানে আমরা ঘুরতে এসেছি। পরে আসছিল সূর্যের আলো এবং সন্ধ্যা থেকে দেখতে লাগলো পরিবর্তন, বোঝা যাচ্ছিল আজকের রাতটা আর পাঁচটা রাতের থেকে আলাদা হবে। সন্ধে হতে না হতে দোকানিরা দোকানের ঝাঁপ ফেরে দোকান বন্ধ করতে লাগলো, গৃহস্থরাও তাড়াতাড়ি করে নিজের বাড়ির দরজা জানালা বন্ধ করতে ব্যস্ত হয়ে গেল। বোঝা যাচ্ছে সারা গ্রামে এখন একটা আতঙ্ক বিরাজ করছে, রাস্তাঘাটে লোকজন কমে এসেছে, রাত আটটার মধ্যে সবকিছু শুনশান, রাতে খাওয়া দাওয়া ভালোই হলো, বিনরসি চালের ভাত আর সেই সঙ্গে দেশি মুরগির মাংস। আমরা 10:30 সময় শুতে চলে গেলাম। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, আমাদের শোবার ঘরটা একতলার বাইরের যে রাস্তার দিকে, নিশির শিকার করার পক্ষে এক আদর্শ স্থান। ঠিক করেছি আজ রাতে আর ঘুমাবো না। আমার বন্ধু বিদিতের মাথায় উপরে যেন ঘুরছে মৃত্যুর ফাঁড়া। না, সারাদিন দেবপুরাহিত মশায় সেই সংকেতটা মর্ম কিছুই বের করতে পারেনি। নিঃসন্দেহে সবাইকে তার মায়াবী শক্তিতে ঘুম পাড়িয়ে রাখবে, কিন্তু আমায় পারবে না। তাই আমি পুরাহিতের কাছে চেয়ে নিয়ে এসেছি যে মহাদেবের মন্ত্রপুত রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে নিশীর্ষ মোহন শক্তি আর আমার উপরে খাটবে না। আজ এই শনিবার নিশীতে বিদিতে বাঁচানোর চান্স আমার একেবারে নেই। আমি খাটে বিদিত আর আমি পাশাপাশি শুয়ে আছি, নিশি বিদিতের কোনো ক্ষতি করবে না, আজ রাতে চোখের পাতাও যেন পড়বে না আমার। তবে কোথাও ছেড়ে উঠল অজানা এক রাত জাগা পাখি, শোনা গেল বাঁশ বাগানের থেকে শিয়ালের হুক্কা হওয়া ডাক। একপাল শিয়াল একসঙ্গে ডেকে এক প্রহরের সমাপ্তি অন্য প্রহরের সূচনা ঘোষণা করছে। শিয়ালে বলা হয় ঘাম ঘোষক, শেষ যাই হোক না কেন রাত মোটামুটি বারোটা হবে, একের পর এক প্রহর অতিবাহিত হতে চলেছে। ওদিকে নিশির দেখা নেই, তাহলে কি নিশির নিয়ে গায়ে যা লুটেছে সবটাই মিথ্যা, সবটাই কি অর্থহীন? অশিক্ষিত কুসংস্কার শূন্য গ্রামবাসীর কল্পনা আর আমি বৃথায় ডুমুরের ফুলের জন্য রাত জেগে বসে পরিশ্রম করছি, এতক্ষণ ধরে যে থ্রিলটা অনুভব করছিলাম সেটাই নষ্ট হতে চলল। বিদিতের দিকে তাকালাম, অঘরে ঘুমাচ্ছে ছেলেটা। আহা কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে। ছোটবেলা থেকে বিদিত আমার খেলার বন্ধু, সুখ দুঃখ পরম সাথী। তাও কৈশোরে আমাদের সম্পর্কের ফাটল ধরেছিল যখন আমরা দুজনে একসাথে সুস্মিতার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম ক্লাস নাইনে পড়ার সময়। ক্লাস নাইনের ঘটনা, কোকড়াচলের বারবি ডল সুস্মিতার জন্য আমরা দুজনেই পাগল। আমার স্বপ্ন ধ্যান জ্ঞান সবই ছিল সুস্মিতাকে ঘিরে, আর বিদিত তাই। এর ফলে শুরু হলো রেষারেষি এবং একটা সময় ফাটল সৃষ্টি হলো আমাদের বন্ধুত্বের মধ্যে। সুস্মিতা হয়তো কোনোদিন মুখ ফুটে বলেনি, কিন্তু আমার মনে হয় বিদিতকে ভালোবেসে ফেলেছিল। সুস্মিতাকে পাওয়ার আশায় আমাদের মধ্যে শুরু হয়েছিল তীব্র এক প্রতিদ্বন্দ্বিতা। ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম এক কানের প্রিয় বন্ধুর প্রতি, কিন্তু বিধাতার প্ল্যান হয়তো অন্যরকম ছিল। ক্লাস ইলেভেনের ঘটনা, নন্দাদেবী পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় সুস্মিতার। শোকে বুক ভেঙে যায় আমাদের দুজনের, আর হয়তো এই শোক আবার মিলিয়ে দেয় আমাদের দুজনকে। কেটে যাচ্ছিল সময়, ডুবে যাচ্ছিল অতীতের স্মৃতিচারণে। আমার চিন্তা ভাবনা যেন ছিন্ন করে দিয়ে জানালা থেকে বেরিয়ে এল এক নারী কণ্ঠ, বিদিত বিদিত। আশ্চর্য, হুবহু সুস্মিতার কণ্ঠ। কিভাবে সম্ভব এককালে ভালোবাসার মুখে নিজের নাম শুনে ধরমরে উঠে বসল বিদিত। আমি উঠে বসলাম, ভালোই বুঝতে পেরেছি বিদিত এখন নিশিতে পেয়েছে। ওকে আটকানো আমার পক্ষে একদম অসাধ্য। আবারও আওয়াজ এলো, বিদিত আমি সুস্মিতা, এসেছি তোর জন্য, প্লিজ দরজাটা খোল। জানতাম লাভ হবে না, তাও বিদিতকে বারবার নিষেধ করছিলাম। আমি বললাম, এসব সোনার ভুল, এই ঠান্ডা রাতে দরজা খোলা ঠিক হবে না, ঠান্ডা হওয়া আসবে। আমার নিষেধ করা সত্ত্বেও দরজাটা খুলে দিল বিদিত। ওকে আটকায় কার সাধ্য, ওর শরীরে এখন অতি লৌকিক অশরীরী সেই শক্তি যেন ভেসে বেড়াচ্ছে। দরজা খুলতে এক রাশ ঠান্ডা বাতাস প্রবেশ করলো ঘরে, সারা শরীরে রীতিমতো কাঁপন ধরিয়ে দিল। ভালোই অনুভব করলাম যে এই হাওয়াটা ইহ জগতের নয়, অলৌকিক জগতের কোনো আওয়াজ যেন ভেসে আসলো। এক অদ্ভুত হাওয়া যেন চারিদিকে বিরাজ করলো, চারিদিকটা কেমন যেন ভারী হয়ে উঠল। দরজার বাইরে এক রাশ শূন্যতা, বাইরে কেউ নেই, কেউ নেই, একদম ফাঁকা। বিদিত বেরোতে যেতেই ওকে আটকাতে গেলাম আমি, আমাকে ও ছিটকে ফেলে দিল, তারপর পেরিয়ে গেল সেই দরজাটা খুলে। আমি বললাম, না বন্ধুকে বাঁচাতে হবে, ওই ভয়ঙ্কর নিশির হাত থেকে বাঁচাতেই হবে। বিদিত অনেক দূরে চলে গেছে, পেছনে ছুটে গেলাম আমি। শুনশান রাস্তা, চারিদিকে অস্পষ্ট কুয়াশায় আচ্ছন্ন, আর এই ধোঁয়াটে কুয়াশার উপরে স্নিগ্ধ চঞ্চলক এক রূপালী মায়াবী প্রতিমা সৃষ্টি করেছে। এক কুয়াশার অস্পষ্টতার মধ্যে দেখতে পাচ্ছে একটা সাদা ছায়া মূর্তি বাতাসে বলতে গেলে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে, আর তাকে অনুসরণ করছে বিদিত। এক মন্ত্রমুগ্ধের মতো যেন চলে যাচ্ছে, এবং বিদিতের দেহে এখন অশরীরী এক শক্তি, বৃত্ত এখন তাকে ডাকছে, সে যেন চলে যাচ্ছে সে বৃত্তের দিকে। ওকে থামানো একেবারে অসাধ্য। আধ ঘন্টা হেঁটেছিল, বলতে গেলে গ্রামের চৌহদ্দি থেকে বেরিয়ে এসেছি। একসময় ঘন্টার শব্দে চমক ভাঙলো আমার। আরে এটা তো সেই ভগ্নপ্রায় মহাকালী মন্দির, না 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 আগে যেটা কথা বলেছিলাম, এবং মন্দিরটা এখনো পরিত্যক্ত, কিন্তু এখন যে অদৃশ্য দৈব বলে ঘন্টাগুলি বাজতে শুরু করেছে, মনে থেকে কেটে গেল অজ্ঞানতার সেই অন্ধকার। সকালবেলা শিব মন্দিরের পুরোহিত মশাই বিদিতকে নিশির হাত থেকে বাঁচানোর যে রহস্যময় সংকেতের কথা বলেছিলেন, একে নিমিষে তার প্রকৃত অর্থ প্রকৃত হল আমার চোখের সামনে। মন্দির অষ্টদ্রায়, যিনি পারবর্তীর অপর প্রতিরূপ, তিনি শক্তি সৃষ্টি এবং সময়ের প্রতীক। তিনি লোন জিব্বা বের করে তার স্বামী মহাকালীর বুকের উপরে দাঁড়িয়ে রয়েছেন, পবিত্র গৃহ বলতে পবিত্র মন্দির। এখানে মহাকাল পুরুষ আর মহাকালী প্রকৃতি, যার অর্থ প্রকৃতির স্পর্শে পুরুষের মধ্যে চৈতন্য শক্তি আসে, অর্থাৎ দৈব শক্তি আবির্ভূত হয়। না, বিদিতকে বাঁচাতেই হবে এখন, এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। বিদিতের দেহে নিশির দরুন তখন প্রবল অসুরিক শক্তি বিরাজ পড়ছিল। একমাত্র কোন দৈব শক্তি পারবে ওকে বাঁচাতে, ওকে থামাতে। আর দেরি নয়, বিদিতকে ঝাঁপটে ধরলাম পেছন থেকে আর ওকে পড়িয়ে দিলাম মহাদেবতার মন্ত্রপুত সেই রুদ্রাক্ষ, যেটা এতক্ষণ আমার গলায় ছিল, আর সেটা ওর গলায় পড়িয়ে দিতেই রীতিমতো থমকিত হয়ে গেলাম। আর ওকে পাঁচা কোলা করে আমি ঢুকলাম মন্দিরের ভেতরে। আর তারপর যা ঘটল তা ছিল অকল্পনীয়। কোথা থেকে এক অদৃশ্য মঞ্চ বলে যেন বাঁচতে শুরু করলো, ঘণ্টাগুলি এক অদ্ভুত দৈব অভয় হয়ে উঠল চারিদিকে, আর আগুন লেগে গেল বাতাসের ভেসে চলা সে নিশির গায়ে। পবিত্র নিশি শূন্যে মিলিয়ে গেল। হ্যাঁ, সেই ভয়ঙ্কর অশুভ রাতে মা কালীর আশীর্বাদে আমার প্রাণের বন্ধু বিদিতকে বাঁচাতে পেরেছিলাম আমি নিশি কবল থেকে। আর সেই রাতেই দেবীর মহিমায় ধ্বংস হয়েছিল সে নিশি, নিশি প্রেতাত্মা। পুরো গ্রাম যেন মুহূর্তেই অভিশাপ মুক্ত হয়েছিল। পরের দিন আমরা যখন পঞ্চতলার শিব মন্দিরে গেলাম পুরাহিত মশাইয়ের সাথে, তখন লক্ষ্য করলাম শিব মন্দিরের মধ্যে অন্ধকার দাগ সম্পূর্ণ একদম অদৃশ্য। আর বিদিত প্রণাম করেছিল পুরোহিত মশাইকে, এরপর আর ওই গ্রামে নিশির ডাকের ঘটনা ঘটেনি। গ্রামবাসীদের মনে ফিরে এসেছিল আনন্দ আর প্রশান্তি। আর সে রাতে বুঝেছিলাম সে অবিচল ভক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে, ভক্তির এতটাই শক্তি। যিশু ভাই, এই ছিল আজকে আমার ঘটনা। ঘটনা ভালো লাগবে বৈষ্ণবেন, যদিও এটা গল্প এবং আমার কাছে খুব সুন্দর লেগেছে, এত সুন্দর করে লিখেছেন ঘটনাটি এবং আমার কাছে খুব বেশি ভালো লেগেছে বলে যিশু ভাই পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন, এবং গল্পটির আসল লেখক বরেন চক্রবর্তী। আশা করছি গল্পটি আপনার কাছে খুব ভালো লেগেছে, এবং গল্প ভালো লাগলে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আমি আরও ধীরে ধীরে অনেক গল্প পাঠাবো আপনাকে, সবসময় আছি আপনার সাথে। আপনি এক অসাধারণ সুন্দর কণ্ঠে ঘটনাগুলো বলেন, আপনার কণ্ঠে ঘটনাগুলো শুনতে অনেক আনন্দ লাগে, অনেক বেশি মনে হয় যেন সবকিছুই জীবন্ত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আর এই ভালোবাসায়, এই আবেগে, এই মায়ায় বারবার ঘটনা পাঠিয়ে থাকি আপনাকে। ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম আমাদের ফিরোজ ভাই, হোয়াটসঅ্যাপ ম্যান। ও মাই গড ভাই, আপনি আসলে একটা অদ্ভুত মানুষ। আপনাকে আসলে কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। আপনি আপনি মানে সর্বসেরা মানুষ যেটাকে বলতে হয়। আপনার একটা স্টোরি মানে দারুণ কিছু, আপনার একটা স্টোরি মানে অসাধারণ কিছু, অলৌকিক কিছু, অদ্ভুত কিছু, ভয়ঙ্কর কিছু, ডার্ক কিছু, সবকিছু মিলিয়ে জানান ফিরোজ ভাই। ফিরোজ ভাই যত স্টোরি পাঠিয়েছেন কালেক্ট করে করে, তিনি অনেক কষ্ট করে কালেক্ট করে করে পাঠেন, এবং প্রত্যেকটা রাইটারের নাম তিনি মেনশন করে দেন যে কোনটা কার গল্প ছিল, এবং অনেক বেশি ভালো একটা কাজ করছেন ভাই। আপনি আগের সাথে অনেক মানুষকে প্রমোট করে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যান, আপনার মাধ্যমে আরো মানুষ জানছে তাদেরকে। থ্যাংক ইউ সো মাচ ম্যান, এত অসাধারণ ঘটনা বা গল্প যাই বলেন না কেন পাঠিয়ে দিয়েছেন। আমার অনেক পছন্দ হয়েছে এই নিশির ডাক, এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এই নিশির ডাকের গল্পটি। আর ভালো না লাগার মতো বেসিক্যালি কোনো কারণ না, বিকজ এত সুন্দর একটা গল্প কেন ভালো লাগবে না ভাই, অসম্ভব রকম ভালো লেগেছে আমার নিজের। এবং আমি আপনাদের সবসময় বলি না যে আসলে প্রেত খুবই ডিফারেন্ট একটা শো, এটা আসলে সবগুলো শোর মতন নয়। এখানে এমন এমন গল্প থাকবে যেগুলো আপনি আগে কখনো শুনেননি, শোনা প্রশ্নই ওঠে না। এরকম অনেক গল্পই আছে যেগুলো আগে আপনারা কল্পনা করেন না যে এরকম স্টোরি আসতে পারে। এবং এখানে অনেক কলকাতার স্টোরি আছে, এখানে অনেক অনেক বাংলাদেশের স্টোরি আছে, কখনো মালয়েশিয়া থেকে স্টোরি আসে, ডিফারেন্ট ডিফারেন্ট সব স্টোরি আছে এবং সবগুলো মানে ইউনিক হবে। এতটুকু আপনাদের বলেছিলাম আমি শোয়ের শুরুতে যে এই শোটা অনেক ডিফারেন্ট ভাবে শুরু করেছি এবং সামনেও ডিফারেন্ট থাকবে, সবসময় ডিফারেন্ট থাকবে। এই এই যত স্টোরি পাবেন সবকিছুই অনেক ইউনিক স্টাইলে শেয়ার করা হবে, সচরাচর কোন স্টোরির সাথে মিলবে না। সো আশা করছি এখন পর্যন্ত সেটা ধরে রাখতে পেরেছি, এই জন্যই বোধ হয় এখন পর্যন্ত আপনারা সাথে আছেন, এটা আমার বিশ্বাস। আর একই সাথে বলবো যে আজকে দারুণ এই ঘটনাটার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমি চলে যাব আরেকটি ঘটনা এবং ছোট্ট একটি ঘটনা বলবো, এরপরে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ছোট আরেকটি ঘটনায় চলে যাচ্ছে, আশা করছি এই ছোট ঘটনাটি ভালো লাগবে, চলে যাই ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমি কিন্তু অনেকদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম ফাইনালি। এবং আমি যদি সত্যি কথা বলি তাহলে এই মুহূর্তে রাত বাজে কটা, আমি যদি বলি তাহলে 1:02 বাজে। এবং আজকে কিন্তু আমাদের রমজানের আরো একটা রাত কিন্তু আমরা উপভোগ করছি, বা যেটাকে বলে যে আমরা কিন্তু এখন অপেক্ষায় আছি সেহেরির জন্য। আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম জুলফি খান। এবং কেমন লাগলো আজকে আমাদের প্রেতের সেটাকে বলে যে হাফ সেঞ্চুরি না, সেমি হাফ সেঞ্চুরি বলা যেতে পারে, 49th এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকজ আজকে কিন্তু আমি চাইছিলাম যে একটু ভ্যারাইটি আকারে যদি এপিসোডটা শেয়ার করা যায় তাহলে বোধ হয় বেশি ইন্টারেস্টিং হয়। সো এই জন্যই আর কি ইন্টারেস্টিং একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ এর পরের যে এপিসোডটা এটা বেশ বড় হতে চলেছে এবং বেশ বড় বলতে বেশ ইউনিক বড় হতে চলেছে। ওখানে অবিনাশ মুখার্জির স্টোরি তো শুনবেন, এছাড়া বিশাচের স্টোরি শুনবেন, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শুনবেন, বেশ কয়েকটা ইন্টারেস্টিং স্টোরি আপনাদের জন্য থাকবে এবং ভালো ভালো কিছু স্টোরি থাকবে, আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। সো এর পরের এপিসোডটা আপনাদের জন্য একটা নতুন কিছু আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো, সবকিছু যদি ঠিকঠাক থাকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি চান যে প্রেতে আপনারা অংশগ্রহণ করবেন ঈদের স্পেশাল এপিসোড, আমি আবারও বলছি যে ডেফিনেটলি আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন, ঘটনা কিন্তু পাঠিয়ে দিতে পারেন pret.shadhanmusic@gmail.com থেকে ইমেলে ঘটনা সেন্ড করে দিতে পারেন। অবশ্যই ঘটনাটি ইউনিক হতে হবে, তাহলেই চলবে, ছোট বড় চাই দিন, বাট ইউনিক স্টোরি মাস্ট বি নিডেড। এবং আমি যেটা বিলিভ করি যে আপনারা কিন্তু দারুণ দারুণ ঘটনা এর আগেও পাঠিয়েছেন, এখনও পাঠাবেন, সামনেও পাঠাবেন, আর দারুণ সব ঘটনা দিয়ে ঈদের স্পেশাল এপিসোডটা পড়তে পারলে সবচেয়ে ভালো হবে। আমি চাচ্ছি যে ঈদের স্পেশাল এপিসোডে যদি অবিনাশ মুখার্জির স্টোরি থাকবে কিনা জানি না ঈদের স্পেশাল এপিসোড, বাট ঈদের স্পেশাল এপিসোডে আমি চিন্তা করছি যে আপনাদের জন্য ফাদারের কোনো স্টোরি আনা যায় কিনা। ফাদার জনের কথা মনে আছে নিশ্চয়ই? সো আমি চেষ্টা করছি ওরকম কোন স্টোরি যদি আমি হাতে পাই দেন ডেফিনেটলি আপনাদের জন্য শেয়ার করবো, সেটা ঈদের স্পেশালে যাবে। বাট আপাতত 50তম এপিসোডের জন্য কিছু প্ল্যানিং করছি, দেখা যাক ভালো ভালো কিছু এপিসোড মানে স্টোরি আপনাদের জন্য অপেক্ষা করছে। সো অনেক কথা বলে ফেললাম এবং অলরেডি রাত কিন্তু অনেক হয়েছে। সো আপনাদের সাথে এখন কিছু কমেন্ট বিনিময় করি, কমেন্টের কিছু রিপ্লাই করি, এরপরে আমি চলে যাব। প্রথমে যদি বলি তাহলে মোজামেল হক ভাই কমেন্ট করেছেন, ব্রো রমজানের স্পেশাল এপিসোড করেন একটা শেহরি পর্যন্ত, আই হাই, এটাই করবো ইনশাল্লাহ। এইবার ওই যে বললাম না ইনশাল্লাহ শেহরি এত বড় করতে পারবো কিনা জানি না, বাট হ্যাঁ ইনশাল্লাহ বেশ বড়ই থাকবে ইনশাল্লাহ। এরপরের এপিসোডটা মিনিমাম 2 ঘন্টা তো বটেই, 50তম এপিসোড, অ্যান্ড ডেফিনেটলি অনেক ইন্টারেস্টিং স্টোরি থাকবে সেখানে এবং বেশ লম্বা লম্বা এপিসোড থাকবে, লম্বা লম্বা স্টোরি থাকবে। বেসিক্যালি একটা স্টোরি দেখা যাবে যে 1 ঘন্টার স্টোরি, এরকম স্টোরি সবসময় আমার কাছে খুব বেশি পছন্দ, লং এপিসোডগুলো, লং স্টোরিগুলো, আশা করছি আপনাদের ভালো লাগবে। এছাড়া আমাদেরকে লিখেছেন, হ্যালো জুলফি ভাই কেমন আছেন, শো শুরু করার অপেক্ষায় আছি, কার স্টোরি শোনাবেন? আজকে তো শুনিয়ে দিলাম দুটি স্টোরি, দুটি খুব ইউনিক স্টোরি শোনাচ্ছি। এবং এছাড়া আমাদেরকে তাসিম প্লাবন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালোই আছেন, আজকে অবিনাশ মুখার্জির স্টোরি, আজকে ইচ্ছা করে আমি অবিনাশ মুখার্জির স্টোরি শুনানি, বিকজ আমি চাচ্ছিলাম যে 50তম এপিসোডে শোনাবো, তাহলে বোধ হয় বেশি ইন্টারেস্টিং হবে। আর এছাড়া থেকে অর্ণব রোমিও লিখেছেন, নওগাঁ থেকে আছি, থ্যাংক ইউ ভেরি মাচ নওগাঁ থেকে আমাকে কানেক্ট করার জন্য। এছাড়া থেকে মমতা লিখেছেন, আমি কিরানি কন্স থেকে বলছি অসাধারণ, আপনার আপনার এরপর আর কিছু লেখেননি, থ্যাংক ইউ সো মাচ, আপনার কমেন্ট আমি পড়ে ফেললাম। এছাড়া আমাদেরকে রাহুল ভাই লিখেছেন, আমি মহাপুর থেকে শুনছি, তাই নাকি, মাশাল্লাহ খুব ভালো খুব ভালো। এছাড়া আমাদেরকে মোজাম্মেল হক লিখেছেন, ব্রো নরপিশাচের স্টোরি প্লে করেন, অনেক মিস করছি, ডার্ক স্টোরি। এক্স্যাক্টলি, আমি নরপিশাচের স্টোরি অলরেডি পেয়েছি আপনার জন্য এবং খুব ভালো একটা স্টোরি আমার কাছে আছে, এবং ইনশাল্লাহ আপনারা অনেক এনজয় করবেন স্টোরিটা। এক প্রকার জার্নি এবং একের সাথে নরপিশাচের ব্যবসা করতে বেশ ভালোই লাগবে। এছাড়া আমাদেরকে এম জি হাসিবুল ইসলাম লিখেছেন, আজকের ঘটনা দুটি বেশ ভালো ছিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমি চেয়েছিলাম একটু ইউনিক স্টাইলের কিছু স্টোরি যদি শেয়ার করা যায়। আমি চাচ্ছিলাম একটা পরিবর্তন আনতে, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একটু চেঞ্জ আসছে, একটা আলাদা একটা ভয়ের একটা ব্যাপার স্যাপার কাজ করে। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন প্লে করছিলাম তখন কেমন যেন একটা ডিপ্রেশন প্লাস একটা ভয় খুবই যেন কাজ করছিল, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল বারবার। একটা অ্যারাবিয়ান মিউজিক, বেসিক্যালি অ্যারাবিয়ান আর যেটাকে বলে যে দুটো মিক্স আছে, আর একই সাথে অর্কেস্ট্রার কাজ আছে মিউজিকে। আমার খুব ভালো লাগছে, যেন মনে হলাম যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে দারুণভাবে স্টোরিগুলো শেয়ার করা যায়, এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে, ফিল করতে পেরেছেন ভয়টাকে এবং গল্পটাকে ফিল করতে পেরেছেন। রোহান ভাই লিখেছেন, খুলনা থেকে রোহান, হে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ খুলনা থেকে শোনার জন্য। এছাড়া আমাদেরকে সামিউল ইসলাম লিখেছেন, সাউন্ডের সমস্যা হতে পারে, সাউন্ড করছে হয়তো সমস্যা। এছাড়া আমাদেরকে হৃদয় খান লিখেছেন, ভাই আমি হৃদয় খান শুনছি ময়মনসিংহ থেকে। আর এছাড়া অনেকেই কমেন্ট করেছেন, এবং সাউন্ড হয়তো বা একটু সমস্যা দেখা দিতে পারে, বিকজ আমার আজকে মাইকের যেটা আমি বলছি যে মাইকের একটু সমস্যা থাকার কারণে হয়তো বা সাউন্ড একটু প্রবলেম হতে পারে। এখানে আমার আসলে বেসিক্যালি কিছু করার নেই, বিকজ কখনো কখনো সাউন্ড ডিভাইসের সমস্যা থাকে, আজকে সাউন্ড ডিভাইসের একটু সমস্যা হয়েছে আমি নিজেও জানি। সো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যে আপনার সাথে কমিউনিকেশন করার। এখন সাউন্ড সিস্টেম বা মাইকের একটু প্রবলেম হলে এটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে বিষয়টা, আই গেস আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এছাড়া আমাদেরকে নীরব নিম্বাস ভাই কমেন্ট করেছেন, নীরব নিম্বাস ফ্রম চাপাই নবাবগঞ্জ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এছাড়া আমাদেরকে হৃদয় খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি হৃদয় শুনছি মামুসি, ও আমি তো অলরেডি আপনার কমেন্ট করে ফেলেছি। এছাড়া আমাদেরকে মোহাম্মদ মোজাম্মেল হক লিখেছেন, ওপেন হাইমার অস্কার পেলো কেমনে, কেমন লেগেছে আপনার? আমার অনেক বেশি ভালো লেগেছে, বিকজ অস্কার পাওয়ার মতো স্টোরি, এবং যেটা বড় কথা সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের স্টোরি। সো হি ইজ দ্য মাস্টারপিস, এখন পর্যন্ত মাস্টারপিস একজনই আছে, ক্রিস্টোফার নোলান। অ্যান্ড তার এপিসোড বা তার এপিসোড বলছে তার মুভি অস্কার পাবে না, এটা খুবই মানে প্রশ্নবিদ্ধ প্রশ্ন বলা যেতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্ট একটা ডিসিশন ছিল। এছাড়া মোজাম্মেল হক আরও বলেছেন, আপনার স্টোরিগুলো সিনেমেটিকভাবে ইমাজিন করলে সেই লাগে। আমিও তো সেটাই চাই, আমি সবসময় আমি দেখবেন যে আমি ক্যারেক্টার প্লে করি বেসিকলি, আমার কাছে ভালো লাগে যে আমি একটা স্টোরি জাস্ট রিডিং পড়ে যাবো, আমার কাছে এটা একেবারে আমার কাছে মনে হয়েছে রিডিং পড়া ইজ কাইন্ড অফ, এটা তো ছোটো বাচ্চারা পারবে, যে কোনো জিনিস একটা রিডিং পড়ে দিয়ে দিলে এটা আসলে কোনোরকম ভয়টাকে ফিল করার কোনো ব্যাপার থাকে না ওখানে। আমি চেষ্টা করি যে গল্পগুলোকে একটু যদি জীবন্ত করা যায়, একটু সিনেমেটিকভাবে করা যায়, যে আমি যেটা করছি সেটা আপনারাও যাতে ফিল করতে পারেন, সেই দৃশ্যটাকে যাতে আপনারা ইমাজিন করতে পারেন, এই জন্য আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতে, ভয়েস চেঞ্জ করে করে। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগছে, এবং এই প্রথমের দিকে এই জিনিসটা হয়তো অনেকে নিতে পারেননি, অনেকে হয়তো বা খারাপ মন্তব্য করে ফেলেছেন, বাট ডে বাই ডে জিনিসটা অনেকটাই ইম্প্রুভ হয়ে গেছে, সবার কাছে এখন জিনিসটা অনেক বেশি প্রাণবন্ত লাগে। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে ভালো লেগেছে এই যে নতুন যে প্রচেষ্টাটা, একাই এতগুলো মানুষের ক্যারেক্টার প্লে করছে, এটা আমার মনে হয় না কেউ পডকাস্ট বা লাইভ শোতে কেউ করে, বাট আমি চেষ্টা করছি আমার তরফ থেকে ইউনিক কিছু করার, এবং ইনশাল্লাহ আপনারাও দেখেছেন। আচ্ছা, এছাড়া আমাদেরকে জোফান ইসলাম রাফি বলেছেন, তাড়াতাড়ি শুরু করেন ভাই, আমি অলরেডি শুরু করে অলরেডি শেষও করে ফেলেছি, আপনি বোধহয় শুনে নিন, লাইভ শুরু হয়েছে সে 12টা থেকে, এখন বাজে রাত 1টা, অলরেডি স্টোরি শেষ, এখন আপনাদের সাথে গালগপ্প করছি, ঘটনা অলরেডি শেষ, জাস্ট নর্মালি আপনাদের সাথে কথাবার্তা করছি, এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, আর কিছু না। মোছামের হক আরও লিখেছেন, একদিন দেখা হলে আমি আপনাকে কিছু স্টোরি শেয়ার করবো, ডেফিনেটলি আপনি অবশ্যই দেখা করবেন আমার সাথে, আমি চাই যে সবার সাথে দেখা হোক। আমি আসলে খুবই ইনঅ্যাক্টিভ বলা যেতে পারে ফেসবুকে, না হলে হয়তো আমি আপনাকে বলে দিতাম যে ভাই ফেসবুকে আপনি আমার সাথে চ্যাটিং করেন, আপনি আমার সাথে ইনশাল্লাহ
দিন দেখা করবেন। মানে আমি রিয়েলি রিয়েলি ইনঅ্যাক্টিভ ইন ফেসবুক পেজ বলেন, ফেসবুক আইডি বলেন, সব কিছুতে আমি ইনঅ্যাক্টিভ। সো এই আর কি, আশা করছি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে। এছাড়া আমি আরও জোফান ইসলাম রাফি ভাই দেখেছেন, ভাই আমি মাত্র আসলাম। ও ভাই থ্যাংক ইউ সো মাচ সাপোর্টে এসেছেন, এটা অনেক ভালো লাগলো। বাট আশা করছি আপনি শেষ করে, এপিসোড শেষ করে আপনি ডেফিনেটলি আমারও পুরোপুরি শুনবেন। এছাড়া আমাদেরকে হৃদয় খান লিখেছেন, ভাইয়া একটা কথা বলি, আপনার কণ্ঠটা হুবহু food.com এর রাসেল ভাইয়ের সাথে, রাসেল ভাইয়ের মতো। এবং এই জিনিসটা আমাকে গত 3 বছর ধরে সবাই বলে আসছে, গত 3 বছর ধরে যদিও প্রেজ ছিল না, বাট আমি অন্য একটা ইউটিউবে অন্য একটা চ্যানেল আছে, সেখানে আমি কাজ করি, সেখানে প্রত্যেকটা মানুষ একই কথা বলেছে। ইভেন শুধু তাই না, স্বাধীন মিউজিকে আমি যখন জয়েন করেছি তখনও এটাই আমাকে শুনতে হয়েছে। মানে এটা খুবই একটা কমন একটা বিষয়, একদম খুবই সেম হয়ে গেছে, পুরোপুরি সেম হয়ে গেছে। আমি নিজেও বুঝি না এটা কীভাবে হয়েছে, জন্মগতভাবে একটা ভয়েস ছিল, এটাই ম্যাচ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এছাড়া আমাদেরকে মোজামিল হক বলেছেন, আপনাকে ওই অডিওটা দিতে পারলাম না যেটা জাপানিজ মিউজিকটা, দিয়ে দেন সমস্যা কোথায়, আপনি আমাকে ফেসবুকে দিয়ে দিলে হবে ডেফিনেটলি। বাট মিউজিক যেটা দিবেন আপনি ডেফিনেটলি একটা কপিরাইট ফ্রি হওয়া চাই, নাহলে কিন্তু সেটা ইউজ করা যাবে না। এছাড়া আমাদেরকে জোফান ইসলাম রাফি ভাই লিখেছেন, ভাই আপনার সাথে দেখা করতে চাইলে কোথায় যেতে হবে? আমার কিন্তু একটা বই বেরিয়েছিল, আপনারা যদি না জেনে থাকেন তাহলে বইমেলায় কিন্তু অনেকে আমার সাথে দেখা করেছিল। আমার একটা অলরেডি বই বেরিয়েছে ভৌতিক কথা নামে, এবং আপনারা জানেন সে বইটা এখন অনলাইনে পারচেস করতে পারেন, সেখানে আমার কিছু ঘটনা আছে, আপনারা অনেক এনজয় করবেন এনিওয়েজ। এবং বইমেলাতে আমি লাস্ট টাইম এই ফেব্রুয়ারি মাসে আর কি, পুরো মাসে মিনিমাম 5-7 বার দেখা হয়েছিল, অনেকের সাথে দেখা হয়েছিল, এবং ইনশাল্লাহ আপনাদের সাথেও দেখা হয়ে যাবে। আমি ঈদের স্পেশালে আপনাদের একটা ঠিকানা দিয়ে দেবো, আপনারা যারা যারা পারবেন চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে একসাথে বসে অনেক এনজয় করবো, গল্প করবো, আড্ডা দিব, ইনশাল্লাহ একসাথে চা পানি খাওয়া হবে, ইফতার করবো একসাথে, সবই করা সম্ভব। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ ডেফিনেটলি আমি নেক্সট এপিসোডে বলে দেবো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের এপিসোড, এবং আপনাদের সাথে অনেকদিন পর একটু কমিউনিকেশন করতে পারলাম, ভালো লাগলো, আমার এনজয় করতে পারলাম, গল্প করতে পারলেই না ভালো লাগে, একা একা কতক্ষণ কথা বলা যায়। আপনারা কমেন্টের রিপ্লাই দিবেন, আমি কমেন্টের রিপ্লাই দিতে তাহলে মজা, এবং আমি চাই এটাই আড্ডা দিতে, রাত্রেবেলা আড্ডা দিয়ে আর একটা আলাদা মজা থাকে। এছাড়া আমাদেরকে মোজামিল হক লিখেছেন, ও প্লে স্টেশনে কপিরাইট আসছে অ্যাকচুয়ালি গেমিং মিউজিক, বাট কিছু মিউজিক দিতে পারি হরর গেমে, না ভাইয়া এই গেমিং কোনো মিউজিক দেন না, সেগুলো অলরেডি মানে অনেক অনেক বেশি কপিরাইটেড থাকে, এগুলো যে কোনো জায়গায় কপিরাইট খাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, মোটামুটি অনেকের সাথে আজকে কথা হলো, আপনাদের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো, এবং আমার কিন্তু চলে যেতে হবে, বিকজ একটু পরে আবার রেকর্ডিং আছে আমার, 24 আওয়ার্সের ভিতরে মিনিমাম 7-8 আওয়ার্সই আমার রেকর্ডিংয়ে চলে যায়। সো আমার একটু পরে রেকর্ডিংয়ে চলে যেতে হবে। সো আমি এখানে আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট এপিসোডটা বেশি ইউনিকভাবেই আপনাদের সাথে কথা হবে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে নেক্সট এপিসোড অবশ্যই আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার এপিসোড থাকছে, যেহেতু 50টা সপ্তাহ আপনাদের সাথে আছি। সো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার যে 50টা সপ্তাহ আপনাদেরকে ধরে রাখতে পেরেছি, অনেকে তো ধরে রাখতে পারে না চলে যায়, কিন্তু আপনারা 50টা সপ্তাহ ধরে আপনি আমাকে শুনছেন, তার মানে নিশ্চয়ই আপনি আমাকে ভালোবাসেন, তার মানে আসলে আপনি আমাকে আপনাদের মনের জায়গাতে নিয়ে ফেলেছেন বলেই কিন্তু আমাকে শুনছেন, রাইট? সো আমি ওইটা বিলিভ করি, ইনশাল্লাহ আপনাদের বিলিভের জায়গাটা রাখবো, এবং নেক্সট এপিসোডে আপনারা ডেফিনেটলি শুনবেন অবিনাশ মুখার্জির স্টোরি শুনছেন, এছাড়া আর কিছু ইন্টারেস্টিং স্টোরি থাকবে, ডেফিনেটলি ভালো কিছু আপনারা শুনবেন নেক্সট এপিসোডে। সো ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, গুড নাইট সবাইকে, এবং সবাইকে রমজানুল মোবারক আবারও বলছি, এবং আজকে কিন্তু এটা রমজানের প্রথম এপিসোড, এবং প্রথম দিনেই আমি এপিসোড করতে পারছি, এটা আমার জন্য আবারও বলছি এটা অনেক বেশি গর্বের ছিল, এবং এটা সবাই পায় না, এই ভাগ্যটা সবার হয় না, সো এটা আমার জন্য অনেক বড় ভাগ্য। এনিওয়েজ ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।